السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرًا كثيرًا. ويقول الله سبحانه وتعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ويقول الله سبحانه وتعالى: ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন, সবগুলো নিয়ামতের মাঝে সবচেয়ে দামি এবং উত্তম নিয়ামত হলো হেদায়েতের নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাকের এক বিশেষ অবদান, বিশেষ অনুগ্রহ, বিশেষ দয়া। তিনি যাকে চান তাকে এই নিয়ামত দান করতে পারেন, আর যাকে তিনি চান না তাকে এই নিয়ামত দান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন: মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন তিনিই কেবলমাত্র হেদায়েতের পথে আসতে পারেন, সঠিক পথ দেখতে পারেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 178 নম্বর আয়াতে বলেন, একই মিনিং, অর্থাৎ তিনি যাকে কল্যাণ যার চান তাকে হেদায়েত দান করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্বোধন করে সূরাতুল কসসে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যাকে ইচ্ছে তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না, বরং হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আপনার দায়িত্ব হলো মানুষকে হেদায়েতের রাস্তা বাতলে দেওয়া, বলে দেওয়া, নিদর্শন শিখিয়ে দেওয়া, হেদায়েতের রাস্তার সন্ধান দিয়ে দেওয়া, কিন্তু হেদায়েতের চাবিকাঠি হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে। এই জন্য আবু তালেবের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু অবধি পর্যন্ত হেদায়েতের দোয়া করেছেন, কিন্তু তার নসিবে হেদায়েত নেই। এই জন্য আবু তালেব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আপনজন হওয়া সত্ত্বেও, এত নিকটতম হওয়া সত্ত্বেও, এত উপকার করা সত্ত্বেও তিনি হেদায়েতের আলো থেকে বঞ্চিত হয়েছেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা আজর বা তারেক, তিনি হেদায়েতের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছেন, অথচ তার পুত্র, তার ছেলে হেদায়েতের আকাশের উজ্জ্বল নক্ষত্র হিসাবে আল্লাহ পাক তার ছেলে এবং তার বংশধরকে কবুল করেছেন, কিন্তু বেচারা দুর্ভাগা, তার ভাগ্যে হেদায়েত হল না। এই জন্য হেদায়েত আল্লাহ পাক তাকেই দান করেন যার মাঝে হেদায়েতের তলব আছে। হেদায়েত এমনি এমনি আল্লাহ পাক দান করবেন না, হেদায়েতের তলব, হেদায়েতের চাহিদা, হেদায়েতের আশা আকাঙ্ক্ষা, হেদায়েতের প্রতি স্পৃহা হৃদয়ের মাঝে থাকতে হবে, তবেই আল্লাহ পাক তাকে হেদায়েত দান করবেন। এই জন্য সুরাতুল ফাতিহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। দেখুন, হেদায়েতের নিয়ামতের চেয়ে আর বড় নিয়ামত এই পৃথিবীতে হতে পারে না, কিন্তু পৃথিবীতে বহু মানুষ হেদায়েতের পরে আবার গোমরাও হয়ে গেছে। দুনিয়াতে এর নজির বহু আছে, যেমন বালাম ইবনে বাউরা নামক এক বনী ইসরায়েলের বহুত বড় আলেমে দিন, তৌরিতের হাফেজ, তৌরিতের বিজ্ঞ পণ্ডিত, সে দুনিয়ার লোভ লালসার কারণে হেদায়েত পাওয়ার পরেও হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে। এরপরে সামেরি নামক বনী ইসরায়েলের আর এক ব্যক্তি, সেও হেদায়েত পাওয়ার পরে নষ্ট হয়ে গিয়েছে, কারণ হেদায়েতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছে, এই জন্য আল্লাহ পাক তাকেই হেদায়েত থেকে দূরে সরিয়ে দিয়েছে। চারটা জিনিসের কারণে মানুষ হেদায়েতের থেকে বঞ্চিত হয়, হেদায়েত পাওয়ার পরেও আল্লাহ পাক তাকে গোমরা করে দেন। বহু মানুষ দুনিয়াতে আছে যারা বড় বড় আলেমে দিন ছিলেন, কিন্তু মৃত্যুর আগে তারা লাইনচ্যুত হয়ে গেছেন, পদচ্যুত হয়ে গেছেন, তারা দিন ইসলাম থেকে দূরে সরে গেছেন। এই জন্য হেদায়েতের পরে যেন গোমরাহী না আসে, আল্লাহ পাক সূরাতুল ইমরানে আমাদেরকে দোয়া করে শিখিয়েছেন, রব্বানা লা তুসিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দানের পরেও আমাদের হৃদয়কে তুমি বক্র করো না, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আর তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো। আর নবী আলাইহি সালাতু ওয়াসালামের মোস্ট ইউজেবল দোয়া ছিল যে, হে আল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে ওই সত্তা যিনি মানুষের অন্তরকে পরিবর্তন করতে পারেন, সাব্বিত কুলুবানা আলা তাআতিক, আপনার আনুগত্যে আমাদের অন্তরকে মজবুত রাখুন, আপনার সাব্বিত কুলুবানা আলা দিনিক, আপনার দিনের উপর আমাদের পাকে মজবুত রাখেন, আমাদের হৃদয়কে জমিয়ে রাখুন। দেখুন, এই হেদায়েত পাওয়ার পরেও চারটা কারণে মানুষ হেদায়েতের রাস্তার থেকে মাহরুম হয়ে যায়। এক নম্বর হলো অহংকার। মানুষের মাঝে অহংকার যখন এসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত পাওয়ার পরেও তাকে হেদায়েতের রাস্তার থেকে তিনি তাদেরকে গোমরা করে দেন। যেমন শয়তান গোমরা হয়েছে অহংকারের কারণে। অহংকার বলা হয় নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। বাতারুল হাক্কি অগমতুন নাস, অর্থাৎ হল সত্য জিনিসকে গ্রহণ না করা। সত্য জিনিসকে যখন গ্রহণ না করবে, তখন এটা হলো আলামত, হলো গোমরাহির আলামত। আমরা জন্মকাল থেকে হয়তো কোনো একটি ভুলের পথে পরিচালিত হয়েছে, একটি ভুল প্র্যাকটিস আমাদের মাঝে এসে গেছে, কোনো একটা বেদআত আমরা আমল করে যাচ্ছি, আমার কাছে হেদায়েতের বাণী এসে গেছে, আমার কাছে কোরআনের বাণী এসেছে, সুন্নার বাণী এসেছে, এখনও যদি আমি সেই পূর্বের ভুল পথে পরিচালিত হই অথবা নিজেকে পরিচালিত করি, তাহলে আমি হেদায়েতের রাস্তার থেকে গোমরা হয়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব। সেই জন্য বহু মানুষ আছে সত্যকে গোপন করে, সত্যকে গ্রহণ করতে চায় না, সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পরেও সত্যকে গ্রহণ করে না। আবু জেহেল ওভার 100% জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কিন্তু দুর্ভাগা আবু জেহেল তা এই সত্যকে উপলব্ধি করতে পারেনি, গ্রহণ করতে পারেনি। তার কারণ ছিল, একটি হলো অহংকার, কারণ আমি হলাম মক্কার লিডার, যদি ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে বসি তাহলে আমার লিডারশিপ থাকবে না, আমি মাথা উঁচু করে মরতে পারবো না। এমনকি উহুদের বদরের যুদ্ধে যখন মুআদ মুআওয়াদ এই দুই ভাই তাকে জাহান্নামে পাঠাতে লেগেছিল, অর্থাৎ তাকে হত্যা করতেছিল, সেই সময়ও সে তাদের কাছে কাকুতি মিনতি করে বলেছে যে আমার মাথাটা যখন কাটবা তখন তোমরা গলার দিকে কাটবা, কানের দিকে কাটবা না, গলার দিকে যদি কাটো তাহলে মক্কার মুশরিকরা বুঝতে পারবে লিডার মারা গেছে কিন্তু মাথা উঁচা করেই মারা গেছে, এতটাই অহংকারী ছিল। ফিরআউন বড় অহংকারী ছিল, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে, ইয়া হামান ইবনুলি সারহাল্লাল্লি আবলুগুল আসবাব, হে হামান আমার জন্য একটি টাওয়ার তৈরি করো আমি যেন উঁকি মেরে মুসাররফকে দেখতে পারি, অহংকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ধসিয়ে দিয়েছেন, আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছেন। আর সবচেয়ে বড় অহংকারী ছিল শয়তান। এই অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, বিতাড়িত হয়ে এই জান্নাত থেকে বের হয়ে যা, অভিশপ্ত হয়ে বের হয়ে যা। আল্লাহ পাক বের করে দিয়েছেন, কারণ সে অহংকার করেছিল, আনা খায়রুম মিনহু, সত্যকে গ্রহণ করেনি। আর অগন্তুম নাস, এবং মানুষকে পুট ডাউন করা, মানুষকে ছোট করে দেখা যে আমি আমার চেহারা সুরত অন্যের চেয়ে বড় ভালো, আমার ধনসম্পদ, আমার বংশমর্যাদা, আমার ফ্যামিলি সব অন্যের থেকে হলো উত্তম, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, এটাকেই বলা হয় হলো এই দুটি বৈশিষ্ট্য যার মাঝে আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন সে হলো অহংকারী। অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক বৈশিষ্ট্য এবং সিফাত গুণাবলী, যে আল্লাহর এই গুণাবলী নিয়ে টানাটানি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করবেনই। আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ এটা সহ্য করেন না। তো প্রথম কারণ হলো হেদায়েত থেকে মানুষ গোমরাহ হলো অহংকারের কারণে। দুই নম্বর হলো কপটতা, অর্থাৎ হলো মুখে এক কথা বলা অন্তরে আর এক কথা বলা, যাকে অন্য পরিভাষায় বলা হয় হলে নেফাক বা মুনাফেকি। মানুষ যখন মুনাফেক হয়ে যায় মুখের কথার সঙ্গে দিলের কথার মিল থাকে না, দিলের কথার সে চিন্তা চেতনার সঙ্গে মুখের কথার কোনো মিল থাকে না, তখন তাকে বলা হয় হলো মুনাফেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিফাককে গোমরাহির কারণ বানিয়েছেন, অর্থাৎ কোনো মানুষের হৃদয়ে যদি মুনাফেকি থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়ত দান করেন না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, সে নামাজ পড়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জানাজায় ইমামতি করেছেন এবং রসুলের জুব্বা মুবারক দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা করা হয়েছিল। তার ইন্তেকালের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করেছিলেন, আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী আপনি এই মুনাফিকের জন্য দোয়া করুন আর না করুন, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান, আপনি যদি 70 বারও তার জন্য দোয়া কামনা করুন, ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। সুতরাং যারা নাকি কপট বিশ্বাসী, মুখে এক জিনিস দিলে আর এক জিনিস, আজকে এই সংখ্যা ভাইরা বোনরা একটা বিরাট অংশ, মুখের কথার সাথে দিলের কথার কোনো মিল নাই, দিলের চিন্তা চেতনার সঙ্গে মুখের কথার কোনো মিল নাই। আমরা এই কপটতার পরিচয় দিয়ে থাকি ধর্মীয় ব্যাপারে, এরপরে আমাদের দুনিয়ার মোয়ামেলায় আমাদের লেনদেনের ব্যাপারে কপটতার পরিচয় দিয়ে থাকি আমরা, একজনের কাছে একটা জিনিস একজন চেয়েছে, তার কাছে আছে, দিতে না পারলে তাকে বলে দিলেই হয় ভাই আছে কিন্তু আমি দিতে পারবো না এই মুহূর্তে, কিন্তু আমরা কপটতার আমরা মুনাফিকের হল আশ্রয় গ্রহণ করি। স্বামী স্ত্রীর মাঝে একজন আরেকজনকে দেখতে পারে না, কিন্তু সেখানেও গিয়ে আমরা মুনাফিকের হল আশ্রয় গ্রহণ করি। এটা হলো হেদায়েত থেকে গোমরাহিত হয়ে যাওয়ার, হেদায়েত পাওয়ার পরেও অন্যতম একটি কারণ মুনাফিকি, আর হলো মিথ্যা। মিথ্যা এবং ঈমান এ দুটি এক জায়গায় কখনো জমা হয় না। মিথ্যা আছে, ঈমান থাকবে না, ঈমান আছে, মিথ্যা থাকবে না। এ দুটি এক জায়গায় এক হৃদয়ের মাঝে স্থান পেতে পারে না। কবিরা গুনাহ আর ঈমান এক জায়গায় জমা হয়। একই মানুষ মোমেনও হতে পারে, কবিরা গুনাহও করতে পারে, কিন্তু মোমেন কখনো মিথ্যাবাদী হতে পারে না। তিন নম্বর হলো দুনিয়ার লোভ লালসার কারণে মানুষ অনেক সময় হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায়। ইতিহাসে বহু মানুষ তৎকালীন যুগের, তার যুগের শ্রেষ্ঠ আলেমে দিন ছিল, কিন্তু তাকে মানুষ এসে ঘুষ দিয়েছে, উপঢৌকন দিয়েছে, গিফট দিয়েছে, এগুলো পাওয়ার পরে সে তাদের পক্ষে গান গাইতে হয়েছে। তাকে ইমানের থেকে দূরে সরে গেছে, আল্লাহর হুকুম থেকে তারা দূরে সরে গেছে। যেমন কারণ মৌখিকভাবে মুসা আলাইহিস সালাতুসসালামের উপর বিশ্বাসী ছিল, কিন্তু দুনিয়ার লোভ লালসার কারণে সে ধ্বংস হয়েছে। বালাম ইবনে বাওরার একই অবস্থা হয়েছিল। আর চার নম্বর কারণ হলো হেদায়েতের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাওয়ার, হেদায়েতের পাওয়ার পরেও পথভ্রষ্ট হওয়ার চার নম্বর কারণ হলো অতিরিক্ত পাপাচার। বনি ইসরায়েলরা অতিরিক্ত পাপাচারে লিপ্ত হয়েছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত পাওয়ার পরেও তাদেরকে গোমরাহ করেছেন। আজকে দেখুন, আমরা মুসলমান যারা আছি উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও আজকে হেদায়েতের উপর আমাদের জন্মগ্রহণ হয়েছে। আমাদের পূর্বপুরুষরা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, তারা মুমিন ছিলেন, মুত্তাকি ছিলেন, তারা পরহেজগার মানুষ ছিলেন, তাদের ঘরে আমাদের জন্ম হয়েছে। কিন্তু দুনিয়ার লোভ লালসা এবং পাপাচারে এত বেশি আমরা লিপ্ত হয়ে গিয়েছে, আজকে আমরা হেদায়েতের রাস্তার থেকে দূরে সরে গেছি। আজকে সালাত থেকে দূরে আমরা, রোজার থেকে দূরে, জাকাত থেকে দূরে, পর্দার থেকে দূরে, আজকে আমরা সুদে লিপ্ত হয়ে গিয়েছি, ঘুষে লিপ্ত হয়ে গিয়েছে। ঘুষ তো মুসলিম দেশে আজকে হারাম বলতে কোনো জিনিসই তাদের নাই। মুসলিম দেশ থেকে, তাদের ডিকশনারি থেকে তারা হারাম শব্দটাই উঠিয়ে দিয়েছে, তাদের কাছে কোনো কিছু দুনিয়াতে হারাম নাই। তাহলে দেখুন, হালালকে ছেড়ে দেওয়া এবং হারাম জিনিসটাকে গ্রহণ করা, এটাই হলো হেদায়েতের রাস্তা থেকে দূরে সরে যাওয়ার হলো অন্যতম একটি কারণ। এই চারটি কারণে মানুষ হেদায়েতের পরে গোমরা হয়। এক নম্বর হলো অহংকার, দুই নম্বর কপটতা এবং মিথ্যা, তিন নম্বর হলো দুনিয়ার লোভ লালসা, আর চার নম্বর হলো অতিরিক্ত পাপাচারে লিপ্ত হয়ে যাওয়া। সারাদিন বসে বসে নাটক দেখছে, সিনেমা দেখছে, সারাদিন বসে বসে পরের গীবত করছে, সারাদিন বসে বসে উলঙ্গপনা, বেহায়াপনা, বেলেল্লাপনা, কথাবার্তা আলোচনা করছে, এগুলো দেখছে, কোনো ফিলিংস নাই। পাপ করতে করতে যখন মানুষের পাপের অপরাধ বোধ, ফিলিংসটা যখন নষ্ট হয়ে যায়, তখন বুঝবেন যে আপনার ইমানের ভ্যালিডিটিটা নষ্ট হয়ে গেছে, আপনি পুরা গোমরাহির পথে আপনি রওনা দিয়েছেন। আর পাপ যখন, পাপ কার্য বলে যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয় ঘৃণিত বলে গণ্য হবে, তখন মানুষ হেদায়েতের উপর আছে বলে বিবেচিত হবে। পাপের যখন, একটি মানুষ পাপ করতে পারে, এটা হওয়া স্বাভাবিক মানুষের দ্বারা, মানুষ ফেরেশতা নন, কবিরা গুনাহও হয়ে যেতে পারে মানুষের দ্বারা, কিন্তু হওয়ার সাথে সাথে তার মাঝে অপরাধ বোধ যদি জাগ্রত হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে তার অন্তরে এখনো ইমানের আভা, ইমানের আলো প্রজ্বলিত আছে। আর পাপ যখন, মানুষের কাছে পাপ বলে গণ্য হবে না, সুদের মাঝে ডুবে আছি, সুদকে হারাম মনে হবে না, ঘুষ সারা জীবন চলে না, ঘুষকে হারাম বলে গণ্য মনে মনে হবে না, ঘুষটা তার কাছে গিফট বলে গণ্য হবে। নবী আলাইহিসসালাম ইরশাদ, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা প্রত্যেকেই হলো জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের খড়ি হবে তারা, তারা অবশ্যই জাহান্নামে তাদেরকে যেতে হবে। সুদ সম্পর্কে তো আরো বড় কথা, পর্দাহীনতা আজকে আমাদের ট্রেডিশন হয়ে গেছে, পর্দা করাটাকে আজকে আমরা অপরাধ মনে করছি আর পর্দাহীনতাটাকে আমরা আজকে উন্নতি মনে করছি, আজকে আমরা অগ্রগতি মনে করছি, আজকে আমরা নিউ কালচার মনে করছি পর্দাহীনতাটাকে। অথচ পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিধান, হালাল হারাম আজকে মুসলমানের ল্যাঙ্গুয়েজ থেকে তাদের ডিকশনারি থেকে উঠে গেছে, হালাল হারামের কোনো পার্থক্য নেই আজ আমাদের মাঝে। নন মুসলিম দেশে যতটুকু আছে, মুসলিম দেশে আরও অবস্থা করুন, তাদের কাছে কোনো কিছু হালাল না, তাদের কাছে কোনো কিছু হারাম নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর দ্বারা মানুষের অন্তর থেকে ইমান পাখিটাকে উড়িয়ে দেন, ইমান পাখি তাদের হৃদয় থেকে উড়ে যায় এই অপরাধগুলোর দ্বারা, দুনিয়ার লোভ অতিরিক্ত পাপাচার। হেদায়েত সবচেয়ে বড় নিয়ামত। দেখুন, সম্পদ অর্জন করা যতটুকু কঠিন, সম্পদ রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। বহু মানুষ দুনিয়াতে তাদের পৈতৃক সম্পত্তির অঢের সম্পদ তারা পেয়েছে, কিন্তু সেই সম্পদকে তারা রক্ষা করতে পারে নাই, কারণ রক্ষা করার যোগ্যতা নাই। সম্পদ কামানোর চেয়ে, সম্পদের অধিকারী হওয়ার চেয়ে সম্পদ রক্ষা করা যেমন কঠিন, হেদায়েত পাওয়ার চেয়ে হেদায়েতের উপর টিকে থাকা তেমনি বড় কঠিন। হেদায়েত এর উপর টিকে থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সে তৌফিক দিবেন তিনিই পারবেন, তবে আমার চেষ্টা করা লাগবে। দেখুন, পাঁচটি পন্থায় হেদায়েতকে রক্ষা করা যায়, পাঁচটি পন্থায় হেদায়েতকে রক্ষা করা যায়, আর চারটা কারণে মানুষ হেদায়েত থেকে গোমরাহ হয়ে যায়, কারণগুলো আপনারা মনে রাখবেন। দেখুন, তাফসীরুল মাহফিল আর সাধারণ ওয়াজের মাঝে বিরাট পার্থক্য আছে। সাধারণ ওয়াজের মাঝে হাসলেন, কানলেন, কিস্সা কাহিনী শুনলেন, এনজয় লাগলো, তাকবীর লাগালেন, হুজুরও গরম হলো, শ্রোতারাও গরম হলো, এর নাম হলো সাধারণ ওয়াজ মাহফিল। আর তাফসীর হলো আপনার এডুকেশনাল ক্লাসের মতো, আপনারা এখান থেকে কিছু শিখে যাবেন, এগুলো মনে রাখবেন, অন্যের কাছে এই এডুকেশনাল জ্ঞানটাকে আপনারা বিলি করবেন, তাদের কাছে এগুলো পৌঁছে দেবেন। তাহলে হেদায়েত রক্ষার পাঁচটি কারণ, পাঁচটি পন্থা। একটি পন্থা হলো শরীয়তের সঠিক জ্ঞান অর্জন করতে হবে, শরীয়তের জ্ঞান ছাড়া কখনোই আপনি হেদায়েতকে রক্ষা করতে পারবেন না। শরীয়তের জ্ঞান, কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, কোনটি মাকরুহ, কোনটি হলো মুবাহ, এগুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকা লাগবে। আজকে যদি জ্ঞান না থাকে, তাহলে আমি হালাল হারাম মিশ্রিত করে ফেলব, আমি জায়েজ না জায়েজ এক জায়গায় করে ফেলব, তখন দেখা যাবে অনেক কাজ করছি যেগুলো আসলে হারাম, কিন্তু আমি হালাল ভেবে সুন্নত ভেবেই আদায় করছি। যেমন আজকে অজ্ঞ যারা দুনিয়াতে আছে, অনেক পীর আছে অজ্ঞ, কিছুই জানে না, প্রত্যেক সূত্রে বাবা পীর ছিল, সেখান থেকে সে অরিশের মতো পীর হয়ে গেছে, অথচ সে অজুটাও ভালো করে জানে না, গোসলটাও জানে না, সে সালাতের কোনো বিধিবিধান জানে না, সে আর নিজেই গোমরা, তাহলে অন্য মানুষকে কি করে সে হেদায়েতের পথে আনবে। সেই জন্য শরীয়তের জ্ঞান অর্জন করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম যে ওয়ার্ডটি নাজিল করেছেন সেটি হলো জ্ঞান সংক্রান্ত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে তুমি পাঠ করো। তাহলে রবের নামে পাঠ করো অর্থাৎ হলো জ্ঞান অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো লেখাপড়া করা। আজকে দেখুন মুসলমানদের ইসলামী শরীয়তের জ্ঞান এতটাই ন্যূনতম যে মুসলমানরা হালাল হারাম কিছুই বোঝে না। আজকে তাদের মাঝে জ্ঞান খুবই সীমিত, তারা সুন্নাত বেদআত এর মাঝে কোনো পার্থক্য বোঝে না। কুফুর শেরক বেদআত মাকরু এর মাঝে কোনটির মাঝে কোন পার্থক্য এগুলো তারা বুঝতে সক্ষম হয় না। সেই জন্য একটার জায়গায় সুন্নত, সুন্নতের জায়গায় অন্য জিনিস লাগিয়ে ফেলে শেরেক করছে অথচ বলছে বেদআ, বেদআ করছে বলছে শেরেক, আবার অনেক সময় ইবাদত করছে সেটাকেও বেদআ বলে চালা দিচ্ছে, কোনটার জায়গায় কোনটা লাগাচ্ছে। যেমন আপনি যখন আপনার হাতে কোনো একটা মেশিনারি জিনিস দেওয়া হবে, যেই মেশিনগুলোর অনেকগুলো সুইচ, আপনি এই মেশিনকে চালাতে জানেন না, একটি অজ্ঞ মানুষের হাতে যদি এই মেশিনগুলো তুলে দেওয়া হয় যে তুমি অপারেটর হিসাবে এই মেশিনগুলো চালাও, তখন কোন সময় কোন সুইচ দেওয়া লাগবে, কোন সময় গতি কমাতে হবে, কোন সময় গতি বাড়াতে হবে, কোন সময় হলো অফ করতে হবে, কোন সময় অন করতে হবে, সে কিছুই জানে না। তাহলে সে নিজের জন্যও যেমন ধ্বংস ডেকে আনবে, অন্যের জন্য ফ্যাক্টরির জন্য ধ্বংস ডেকে আনবে। অনুরূপভাবে দিনের যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে তার নিজেরও দিনের পথে চলতে গিয়ে সে গোমরা হয়ে যাবে, আর যদি সে অন্যের জন্য পরিচালক সেজে বসে তখন তো নিজেও গোমরা জাতিকেও গোমরা করবে। আজকে এর সংখ্যা অনেক বেশি, এক দুই দিনের জন্য ইসলামী কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, তারা আজকে বড় বড় ওয়াইজ, তারা আজকে বড় বড় হলো স্কলার, নাম দিয়ে নিজেও গোমরা হচ্ছে অন্যকেও গোমরা করছে, আর মানুষের মাঝে বিদ্বেষ, ধর্মের নামে বিদ্বেষ সৃষ্টি করছে, ধর্মের নামে মানুষের মাঝে ফাটল সৃষ্টি করছে, মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করছে, মানুষের মাঝে মানুষের মাইন্ডটাকে একদম কনজাস্টেড মাইন্ড করে দিচ্ছে। দেখুন দিন ইসলাম ইউনিভার্সাল দিন, কোরআন ইউনিভার্সাল কিতাব, কাবা ইউনিভার্সাল কেবলা, আমাদের নবী রহমাতুল্লিল আলামিন ইউনিভার্সাল নবী, সমস্ত নবী ছিলেন গোত্রীয় নবী, বংশীয় নবী বা কোনো অঞ্চল ভিত্তিক নবী, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্চলিক নবী নন, গোত্রীয় নবী নন, শুধু মানুষের নবী নন, রহমাতুল্লিল আলামিন। আজ চোদ্দশো বৎসর অতিবাহিত হয়ে গেছে, আজও পর্যন্ত তার নবুয়ত দুনিয়ায় বিদ্যমান যেমন তার জীবদ্দশাতে বিদ্যমান ছিলেন। সুতরাং এই ধরনের একটি ইউনিভার্সাল নবীর উম্মত হওয়ার জন্য, ইউনিভার্সাল একটি কিতাব বোঝার জন্য, ইউনিভার্সাল একটি রিলিজিয়ন প্র্যাকটিস করার জন্য আমার মাইন্ডটাও হলো ইউনিভার্সাল মাইন্ড হওয়া লাগবে, অন্তরের প্রশস্ততা থাকা লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহি সালাতু ওয়া সালামকে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার মাইন্ডটাকে কি আমি বড় করে দেইনি, আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দেইনি, আপনি বিরাট হৃদয়ের অধিকারী। নবী আলাইহি সালাতু ওয়া সালামের ব্রডনেসটা আকাশের চেয়েও উঁচু, পাহাড়ের চেয়েও বিশাল, আর এটা হলো হিমালয়ের চেয়ে আরো বড়, সাগর মহাসাগরের চেয়ে আরো বিশালত্ব হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইন্ড ছিল। আর আজকে আমরা হয়েছি হলো টমটমের ঘোড়া। দেখেন টমটমের ঘোড়াকে ছোটবেলায় দেখেছি, টমটমের ঘোড়া যখন চালায় তখন ঘোড়াকে চশমা পরিয়ে দিতে হয় যেন ডাইনে বামে না দেখে, যদি ডাইনে বামে দেখে তাহলে ঘোড়া নাকি ডাইনে বামে দৌড় দেয়, এই জন্য চশমা পরিয়ে দেয় আর যেন সে বুঝতে পারে আমার সামনে যা আছে সেটাই হলো হাইওয়ে, আর কোনো রাস্তা নাই দুনিয়ায়। আজকে যে যে পথে যে যে মতবাদে যে মতাদর্শ আছে তিনি মনে করছেন মাই ওয়ে ইজ হাইওয়ে, আর দুনিয়ায় ইসলামের কোনো রাস্তা নাই, এটা হলো সংকীর্ণতা। ইসলাম এত সংকীর্ণ নয়, ইসলাম এত কনজাস্টেড মাইন্ড তৈরি করে না। সেই জন্য এই জাহেল যারা আছে, যাদের এডুকেশনাল কোনো ব্যাক, ইসলামিক এডুকেশনের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদেরকে যদি আপনি ইমাম মেনে বসেন, তারা আপনাদেরকে আপনার অন্তরকে প্রশস্ত করার পরিবর্তে তারা আপনার অন্তরকে সংকীর্ণ করে দিবে। সেই জন্য আজকে এত দলে উপদল মানুষ হলো বিভক্ত হয়ে গেছে। শরীয়তের সঠিক জ্ঞান থাকতে হবে, বিশেষ করে যদি আপনি দায় ইলাল্লাহ হতে চান, তাহলে আপনি দায় ইলাল্লাহর অর্থ কি আপনি ড্রাইভার। আপনি যদি বাস চালাতে না জানেননি যে আপনি প্যাসেঞ্জারদেরকে কোথায় নিয়ে পৌঁছা দিবেন। অনভিজ্ঞ ড্রাইভারের হাতে 50 জন যাত্রী দিয়ে গাড়ি ছেড়ে দিল যে তুমি টরেন্টো থেকে নিউ ইয়র্কে যাবা, নিউ ইয়র্ক পর্যন্ত আর যাওয়া লাগবে না, এর আগেই পুরা গাড়ির সমস্ত প্যাসেঞ্জার শাহাদত বরণ করবে। অনুরূপভাবে দীন ইসলামের পথে চলতে হলেও যার গাড়িতে আমি উঠব ড্রাইভারের অভিজ্ঞতা যাচাই করে নেওয়া লাগবে। যার তার দিনই লেকচার শোনাটাও ঠিক না। আজকে ইন্টারনেট মানুষকে এমন কনফিউজ করে দিয়েছে, কোনটা সহি কোনটা গলত মানুষের ফাইন্ড আউট করা আজকে কঠিন হয়ে গেছে। আর যে যেটা পড়ছে, যে যেটা শুনছে, মনে করছে এটাই রাইট, এগুলো নিয়ে ঝগড়াঝাটি করছে। এটা হলো দিনের জ্ঞান না থাকার কারণে। 2 নম্বর হলো হেদায়েত রক্ষার দ্বিতীয় পন্থা হলো দিনী পরিবেশের সঙ্গে জুড়ে থাকতে হবে। আমি বারবার আপনাদের কাছে এ কথা বলি, দিনী পরিবেশের সঙ্গে যদি আপনি মিশে না থাকেন, বদ্দিনী পরিবেশে যদি যাতায়াত করেন, আপনার নিজের ইমানের জন্য হুমকি রয়েছে এবং আপনার বংশধরের ইমানের জন্য over 100% হলো ঝুঁকি রয়েছে। আজকে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হতে পারে, ব্রিটিশ প্রাইম মিনিস্টার না, সারা দুনিয়ার প্রাইম মিনিস্টার হোক, কিন্তু তার মাঝে ইমান নাই। তার পূর্বপুরুষরা কোথাকার? তুর্কির। তার পূর্বপুরুষদের দাদার বাবা হাফেজে কোরআন ছিলেন, তার বংশধর আজকে কোন ধর্মের বিশ্বাসী আপনাদের আর বলার অপেক্ষা রাখে না। একুয়েডরের প্রেসিডেন্ট, তার দাদা, তারা প্যালেস্টাইন থেকে এসেছে, তার দাদাও হাফেজে কোরআন ছিল, আজকে তাদের অবস্থাটা কি? সেই জন্য ঝুঁকি অনেক রয়েছে যদি দিনী পরিবেশের সঙ্গে আমরা নিজেরা না থাকতে পারি, বাচ্চাদেরকে না রাখি। 3 নম্বর হলো ভালো মানুষদের সংস্রব গ্রহণ করা লাগবে। দিনী পরিবেশ বলতে মসজিদের পরিবেশ, দিনী হালাকার পরিবেশ, যারা নাকি পর্দা পোশিদা করে, দিন মেনে চলে, যাদের কাছে গেলে নিজের ইমান তাজা হয়, দিন ইসলাম প্র্যাকটিস করতে ইচ্ছে করে, এই ধরনের মানুষদের সংস্রব গ্রহণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অর্জন করো এবং নেককারদের সংস্রব গ্রহণ করো। 4 নম্বর হলো, 3 নম্বরের আরেকটু দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝায় ভালো মানুষের সংস্রব মানুষকে কোথায় নিয়ে যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মাঝে, পুরুষদের মাঝে হলেন সর্বশ্রেষ্ঠ উম্মত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তামান্না করতেন, ভাই আবু বকর, শুধু তুমি যদি হিজরতের রাতের ইবাদতের সওয়াবটুকু আমাকে দিয়ে দাও, আমি ওমরের জিন্দেগীর সওয়াবটুকু তোমাকে দিয়ে দিব। আমার জিন্দেগীর সওয়াবের চেয়ে তোমার এক রাতের নেকির পাল্লা অনেক ভারী। ইনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে না প্রবেশ করবেন। এত মর্যাদাশীল, এবং অন্যান্য সাহাবীরা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সংস্রব কোন না কোন এক ক্রিটিক্যাল মোমেন্টে তারা মিস করেছেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মিস করেন নাই। দেখুন, হিজরতের রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সাথে ছিলেন, ওমর ছিলেন না, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, ওনার কোনো স্ত্রীরা ছিলেন না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বদরের যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওহুদের যুদ্ধেও তিনি সাথে, খন্দকের যুদ্ধেও তিনি সাথে, কিন্তু বদরের যুদ্ধে অনেক সাহাবী অংশগ্রহণ করতে পারেননি। নবুয়তের আগের থেকে নিয়ে রসুলের সঙ্গে তিনি এই বন্ধুত্ব গড়ে তুলেছিলেন, যার ফলে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। কারণ তার বন্ধু হলো শ্রেষ্ঠ মানুষ ছিল। এই জন্য আপনি যদি নেককারের সংস্রব গ্রহণ করেন তাহলে আপনি একসময় নেককার হয়ে যেতে পারবেন। চতুর্থ নম্বর হলো ইবাদতে দৃঢ় থাকা এবং পাপাচার থেকে নিজেকে সাধ্যের সর্বোচ্চটুকু ব্যয় করে পাপাচার থেকে দূরে থাকা। ইবাদতে দৃঢ় থাকতে হবে। আজকে নামাজ পড়লাম আর এক মাস নামাজ পড়লাম না, রমাদান মাসে খুব ডিভোটেড হয়ে ইবাদত বন্দিগি করলাম, কোরআন তেলাওয়াত করলাম আর রমাদান চলে গেছে আর কোনো খোঁজ খবর নাই, এ ধরনের ডিভোটেড যেন না হয়। ইবাদতে মজবুতির সাথে আমরা টিকে থাকি, যেই ইবাদত শুরু করি আর কখনোই মৃত্যু পর্যন্ত স্টপ করব না। নফল রোজা শুরু হয়েছে চলতেই থাকবে, নফল তেলাওয়াত শুরু হয়েছে চলতেই থাকবে, নফল সাদাকা শুরু করেছি আর বন্ধ নাই। প্রত্যেকটি ইবাদতকে আমরা যেন জারি রাখি, ইবাদতে ধারাবাহিকতা ঠিক রাখি। আর পাঁচ নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সদা সর্বদা আমরা দোয়া করি, হে আল্লাহ তুমি হেদায়েত দান করেছ, এই হেদায়েতের নিয়ামত তুমি আমাদের পক্ষ থেকে ছিনিয়ে নিও না, যেমন তুমি নিয়েছিলা কারুনের দেল থেকে, বালাম ইবনে বাউরার দেল থেকে, আরো বহু মানুষের দেল থেকে তুমি ছিনিয়ে নিয়েছো, আমাদের দেল থেকে তুমি হেদায়েতের নিয়ামতকে ছিনিয়ে নাও। এই পাঁচটি পন্থায় হেদায়েত রক্ষা করা সম্ভবপর। আমি আবারও রিপিট করে দিচ্ছি আপনাদের মনে, শরীয়তের সঠিক জ্ঞান অর্জন করা লাগবে। দুই নম্বর হলো দিনী পরিবেশের সাথে জুড়ে থাকতে হবে। তিন নম্বর হলো ভালো মানুষদের সংস্রব গ্রহণ করা লাগবে। চার নম্বর হলো ইবাদতে দৃঢ়তা এবং পাপাচার থেকে সাধ্যের সর্বোচ্চ ব্যয় করে নিজেকে দূরে রাখতে হবে। আর পাঁচ নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এই পাঁচটি পন্থায় হেদায়েতের উপর টিকে থাকা সম্ভব। আর হেদায়েত বর্ধিত কিভাবে হবে এটি হলো আরেকটি প্রশ্ন, আমার হেদায়েত বর্ধিত কেমন কি করে হবে? আজকে আমি আমার ইমান কচুর পাতার পানির মতো টলমলে ইমান, বড় দুর্বল ইমান, একটু ঝড়ঝাপটা এলেই আমার ইমান ইমানের গাছ উপরে পড়ে যাবে, ইমানের গাছ বড় দুর্বল, এই দুর্বল গাছটাকে আমি কিভাবে মজবুত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পন্থা শিখিয়ে দিয়েছেন। ইমানের গাছ, দেখুন গাছ যখন দুর্বল থাকে একটু দমকা হাওয়া এলেই গাছের মূল শিকড় সহ উপরে যায়, পড়ে যায়। কিন্তু গাছ যদি মজবুত হয়ে থাকে, বট গাছের মতো শক্ত হয়, যেমন তেমন ঝড় এলেও এই গাছের কিছুই হয় না। দেখেন না তাল গাছ এদিকে নড়ে ওদিকে নড়ে কিন্তু উপরে পড়ে না, খেজুর গাছ ভেঙে যায় কিন্তু উপরে পড়ে না, কারণ হলো এর শিকড় বল মজবুত। তা আমার ইমানের শিকড় আমি মজবুত কিভাবে করব? চারটি আমলের দ্বারা ইমানের শিকড় মজবুত করা সম্ভবপর হয়। এক নম্বর যিকরুল্লাহ, আল্লাহর যিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা। فَذْكُرُونِ أَذْكُرُكُمْ مَشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونَ فَذْكُرُونِ أَذْكُرُكُمْ হে ইমানদারগণ, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করলে ইমানের গাছ শক্ত হয়, তাহলে জিকরুল্লাহ। দুই নম্বর হলো শুকরুল্লাহ, আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের গাছটাকে মজবুত করে দেন, শুক্রিয়া আদায়। তিন নম্বর হলো ইস্তেগফার, চার নম্বর হলো দোয়া, দোয়া এবং তসবিহাত। এই চারটার দ্বারা ইমানের গাছ হিদায়তের গাছ মজবুত হয়। একটি ছোট্ট গাছের চারা লাগিয়েছেন, আপনি প্রত্যেক দিন এটাকে যত্ন করতে হয়, এই গাছে আপনি পানি দিচ্ছেন, ঘাস গোলা পরিষ্কার করে দিচ্ছেন, ফার্টিলাইজার দিচ্ছেন, বিভিন্ন সারের মাটি দিচ্ছেন, এরপরে মিরাকল গ্রো দিচ্ছেন, এগুলো সব কিছু যে যত বেশি যত্ন করতে পারবে গাছটির, গাছটি তত মূল শিকড় শক্ত হবে। আর যদি যত্নবিহীনভাবে ফেলে রেখে দেন, এই গাছ মজবুত হবে না। এই জন্য ইমানের গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়ে দিয়েছেন। ওমাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন আসলুহা সাবিতুন ওয়া ফাতিউকুলাহা কুল্লা হিনিম বিইযনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। ওমাসালু কালিমাতিন তাইয়িবাতিন, কালেমা তাইয়িবা অর্থাৎ ইমানের গাছের দৃষ্টান্ত হলো কাশাজারাতিন তাইয়িবা। মুফাসসিরিনে কেরাম বলেছেন কাশাজারাতিন তাইয়্যিবা, মোবারক এবং মজবুত গাছ বলে এখানে খেজুরের গাছকে বুঝায়। কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড় মূল শিকড় জমিনের অনেক গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে। অফার উহা ফিস সামা, এবং তার শাখা কাণ্ডটি আকাশে চলে গেছে, আকাশে ঝুলোবলি কম লাগে, সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল দিয়েছে। এই গাছ গাছের মতো হলো মজবুত। সেই জন্য আল্লাহর জিকিরের দ্বারা ইমানের গাছ মজবুত হয়। জিকিরের বহু ফায়দা আছে, ইতমিনানে কলব হয়, আমাদের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনও তো আমরা অনেকে আত্মহত্যা করতে চাই, আর যে যত বড় স্টার তার ডিপ্রেশন তত বেশি। সেই জন্য দেখবেন যে সাধারণ মানুষ সচরাচর আত্মহত্যা খুব কমই করে, এই সব স্টারগুলো হলো আত্মহত্যা বেশি করে। এই যে কদিন আগে ইন্ডিয়াতে যে এক মুভি স্টার আত্মহত্যা করলো, কি অভাব ছিল, কি ছিল না তার দুনিয়ার, যুবক মানুষ আত্মহত্যা কেন করলো? এইরকম হাজার হাজার স্টার দুনিয়াতে হলো আত্মহত্যা করেছে, কারণ হলো ডিপ্রেশনের কারণে, ফ্রাস্ট্রেশনের কারণে, অ্যাংজাইটি এত বেশি তাদের যে সুখ শান্তি বলতে কোনো জিনিস তারা জানে না। এটা হলো দুনিয়ার জৌলুস, টাকা পয়সা, কিন্তু হৃদয়ের ভিতর অন্ধকার। সেই জন্য ইতমিনানে কলব, অন্তরের প্রশান্তি হবে জিকরুল্লাহর দ্বারা। শত্রুর সামনে আল্লাহ পাক বিজয় দান করবেন। তারপরে জিকরুল্লাহ হলো মোমেন হওয়ার জন্য শর্ত, আউলিয়া আল্লাহদের এটি হলো লক্ষণ, ফৌজুল কবির অর্থাৎ হলো মহা বিজয়ের জন্য এটা হলো কন্ডিশন, সহজে জান্নাতে যাওয়ার উপায়, এবং জিকরুল্লাহর দ্বারা জান্নাতে বিরাট গাছ আল্লাহ পাক তৈরি করবেন। সেই জন্য আমরা জিকরুল্লাহর সাথে সবসময় থাকার চেষ্টা করি। জিকরুল্লাহ সবসময় আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহকে স্মরণ রাখার নাম হলো জিকরুল্লাহ। মুখে মুখে তসবিহ গুনছেন, কিন্তু আপনার মাইন্ড হলে আপসেন, কি বলছেন না বলছেন, কোনো কিচ্ছুর কোনো খোঁজ খবর নাই। বড় ফানি জিনিস, আমি নিজ চোখে দুবাই এয়ারপোর্টে দেখেছি, কোনো রেওয়ায়ত ছাড়া, যে আমাদের এক মুসলমান ভাই আরব দেশেরই বাসিন্দা, তাদের তসবিহ পাঠ করা এটা হলো তাদের ট্রেডিশন, ডান হাতে দুবাই এয়ারপোর্টে তসবিহ নিয়ে তসবিহ পাঠ করছে, আর বাম হাতে হলো মদ খাচ্ছে, মদ খাচ্ছে আর হলো তসবিহ পাঠ করছে, ইয়াদু বিল্লাহ, এগুলোর নাম তসবিহ না। আর কিছু কিছু মানুষ আছে তসবিহ যে টানে, সুবহানাল্লাহ, এত ফাস্ট যে তার দানাগুলো দেখা যায় না। আমি একজনকে ধরেছি, আপনি কি বলতেছেন, কি পড়তেছেন, সুবহানাল্লাহ। আমি বললাম সুবহানাল্লাহ এতটুকু বলতেও তো আপনার একটু সময় লাগে, কিন্তু এইটুক সময়ের মধ্যে তো আপনি দেখছি যে 20-25 দানা টেনে ফেললেন, এগুলো হলো ভণ্ডামি, এগুলো তসবিহাত না, এগুলো হলো ভণ্ডামি। আল্লাহর জিকির ধীরস্থির ভাবে করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আবার জিকরুল্লাহ নিয়া আর এক ফতোয়া আছে, নতুন এক ফতোয়া বের হয়েছে, দেখুন, উত্তম পন্থা হলো আপনি হাতে গুনে জিকরুল্লাহ, যেমন নামাজের পরে 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, আর 34 হলো আল্লাহু আকবার পাঠ করবেন। অনেক মুরব্বি মানুষ আছেন যারা এই গণনা রাখতে পারেন না, ভুলে যান। সেই সময় যদি তসবি হাতে নেন তাহলে এইটাও নাকি বেদাত হয়। কি ফতুয়া যে কোথার থেকে কোন জিনিস কোথায় যায় লাগায়, নিজেও বোঝে না আর কেন বলছে সেটাও বোঝে না। তসবি পাঠ করলে, তসবিতে যদি আপনি গণনার জন্য তসবি ধরে যদি আপনি দিকরুল্লাহ করেন, এটা এখানে বেদাত হওয়ার কি আছে? আপনি প্লেনে চড়ে হজে যাচ্ছেন না, প্লেনে চড়ে আপনি মক্কা থেকে মদিনায় যাচ্ছে, বাসে করে যাচ্ছেন না, এয়ার কন্ডিশন বাসে যাচ্ছেন না, ট্রেনে যাচ্ছেন না, নবী আলাইহিসসালাম তো উঠে গেছেন, তাহলে হজের মৌসুমে উমরায় যে আপনি উঠে চড়তে পারেন না, আপনি এটাতে কেন যান? এগুলো হলো এতই আকল সংকীর্ণতা, এতই হলো ন্যারো মাইন্ড, শরীয়তের কোন জিনিস কোথায় লাগাচ্ছে কিচ্ছু বোঝে না। তসবি দিয়ে কেউ যদি, তসবির দানা দিয়ে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক গণনার জন্য পারে, তাহলে এটা নাজায়েজ হওয়া তো দূরের কথা, এটা অনুত্তম পর্যন্ত হবে না। সুতরাং এগুলো যারা বলে এগুলো হলো নাদানি কথাবার্তা, এগুলো হলো নির্বোধের মতো কথাবার্তা, এগুলো কোনো শরীয়তের ডিসিশন না, তার ব্যক্তিগত ওপিনিয়ন। জিকরুল্লাহ, আর একটি হলো শুকরুল্লাহ, সদা সর্বদা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করব। যত নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন প্রত্যেকটি নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করব। দেখুন, নিয়ামতের শুক্রিয়া কাকে বলা হয়? অনুগ্রহদাতার অনুগ্রহ স্মরণ করে তার গুণগান গাওয়ার কথা, গুণগান গাওয়ার নাম, তার অনুগ্রহকে স্বীকার করার নাম হলো শুকরিয়া জ্ঞাপন করা। সেটা মানুষেরও হতে পারে, আল্লাহরও হতে পারে। একজন মানুষ আপনার উপর অনুগ্রহ করেছেন, তার আপনি শুকরিয়া জ্ঞাপন করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞতাও স্বীকার করতে পারবে না। মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করতে পারবে না সে। সেই জন্য মানুষেরও শুকরিয়া জ্ঞাপন করতে হয়, বেচারা উপকার করেছেন, আপনি তাকে থ্যাংক ইউ দিলে অসুবিধা কি? এদেশের থেকে কিছু শুকরিয়া আমরা শিখতে পারি না? আপনি যদি রেড ক্রসকে 10টা টাকা মাত্র একবার চান্দা দিয়েছেন, দেখবেন যে 5 বছর পর্যন্ত আপনার কাছে থ্যাংক ইউ লেটার আসবে। আমি নিউ ইয়র্কে থাকতে এক সময় রেড ক্রসকে শিশুদের চিকিৎসার জন্য, অন্ধ শিশুদের চিকিৎসার জন্য মনে হয় 25টা টাকা দিয়েছিলাম, দান করেছিলাম। এখনো পর্যন্ত রেড ক্রস আমার কাছে হলো চিঠি পাঠায়। আর আমরা মুসলমানরা হয়েছি কি, দেশে যাবেন যে আপনি কাউকে 5,000 টাকা দিলেন, দেখবেন সে বলবে এই 5,000 টাকা নেওয়ার দরকার নাই, বউকে বলবে ফিরিয়ে দাও, এই 5,000 টাকা আমি কি ফকির আর কাঙ্গাল, এরকম কথা বলবে। আরে ভাই, অনুগ্রহ করে যে যাকে যা গিফট দিয়েছেন আলহামদুলিল্লাহ কবুল করেন এবং এটাকে শুকরিয়া জ্ঞাপন করেন, থ্যাংক ইউ জানান তাকে। শুকর আদায় করার যোগ্যতা পয়দা করা লাগবে আমাদের মাঝে। শয়তানের ভিতর শুকরিয়া জ্ঞাপনের কোনো মাদ্দা ছিল না, আদম আলাইহিসসালামের ভিতর শুকরিয়া জ্ঞাপনের মাদ্দা ছিল। এই জন্য আদম আলাইহিসসালাম সফল হয়েছেন আর শয়তান হলো পথভ্রষ্ট হয়েছে। এই জন্য শুকরিয়া আমরা সদা সদবদা আদায় করব। শুকরিয়া জ্ঞাপন এটা মৌখিকভাবে হতে পারে, অনুরূপভাবে এটা হলো ফিজিক্যালি হতে পারে, সম্পদ দিয়ে হতে পারে। যেমন মৌখিক শুকরিয়া আদায় করলেন, আপনি তসবি পাঠ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করলেন, এগুলো হলো মৌখিক স্বীকৃতি, শুকরিয়া জ্ঞাপন। নামাজ রোজা এগুলো হলো ফিজিক্যালভাবে হলো শুকরিয়া জ্ঞাপন করা হচ্ছে। যাকাত দান করছেন, দান খয়রাত করছেন, মালে শুকরিয়া জ্ঞাপন করা লাগবে। দেখুন, শুকরিয়া জ্ঞাপন বলা হয় যে নিয়ামত দাতার যে নিয়ামত তিনি দিয়েছেন সেই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করার নামও শুকরিয়া জ্ঞাপন। তাহলে আল্লাহ আমাকে এই দেহটা সুন্দর দেহ দিয়েছেন, তাহলে এই দেহকে আমি পরিচালিত করব কিভাবে? আল্লাহর বিধিবিধান অনুযায়ী। একে বলা হয় হলো শুকরিয়া জ্ঞাপন। চোখ দিয়েছেন কি জন্য? চোখ দিয়ে আল্লাহর জমিন দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল আকাশ, এই বিশাল সমুদ্র, এত সুন্দর পুষ্প পল্লব সবুজে সমারোহ দেখে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করব। আমাদের জামানায় ছাত্র জীবনে একজন দুষ্ট স্টুডেন্ট ছিল, মহিলাদের দিকে যে তাকাতো আর চোখ উঠাতো না। তখন একদিন ওস্তাদ দেখে ফেলেছেন, ওস্তাদ দেখে বাংলাদেশের যেটা সিস্টেম, কাঁচা কুঞ্চির ব্যাথ হাতে নিয়ে তাকে পিটাচ্ছেন আর বলছেন যে দুষ্ট, তুই কোরআন হাদিস পড়ে এই মহিলাদের দিকে এরকম করে তাকা থাকে। তখন বলতেছেন, হুজুর হুজুর একটু আমার কথাটা শুনে নেন তারপরে আমাকে মারেন। হুজুর চান্স দিয়েছে, সে দুষ্টটা তখন বলতেছে, দেখেন আমি মহিলাটার দিকে কোনো খারাপ নিয়াতে তাকাই নাই, এই জন্য তাকাইছি আল্লাহ এই মহিলাটাকে কি সুন্দর করে তৈরি করেছেন, তার দেহের অবয়ব গঠন প্রণালী কত সুন্দর, রংটা কত সুন্দর, আমি দেখে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য মহিলাকে দেখছি। দেখুন এইটার নাম কি শুকরিয়া আদায়, আল্লাহর নিয়ামত এখানে তোকে দেখতে বলছে। আল্লাহ তো এখানে বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তমাম পৃথিবীর পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টির তীরকে নত রাখে। সেই জন্য এক এক জায়গার ব্যাখ্যা আর এক জায়গায় করা যাবে না। সেই জন্য আল্লাহর নিয়ামত যেখানে আল্লাহ দেখতে বলেছেন সেখানে দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব। এটা হলো চোখের শুকরিয়া। সারাদিন বসে বসে যদি শুধু নাটক দেখেন, যদি শুধু মুভি দেখেন, সারাদিন দেশে দেশে বসে বসে থিয়েটার দেখলেন, বসে বসে শুধু গেম দেখলেন, তাহলে চোখের শুকরিয়া আদায় করেননি। কান দিয়েছেন শ্রবণ করার জন্য, আম্মা যান ডাকবেন, বাবা আসো তো আম্মার কথা শোনা, শিক্ষক ডাকবেন, মুরব্বীরা ডাকবেন, গুরুজন ডাকবেন, ছেলে মেয়ে ডাকবেন, দুনিয়ার কথোকথন শোনার জন্য, কনভারসেশন করার জন্য, কোরআন তলাওয়াত করার শোনার জন্য কান দিয়েছেন। এখন কান দিয়ে যদি সারাদিন শুধু গানই শুনলাম তাহলে শুকরিয়া আদায় করি নাই, এই নিয়ামতের কুফরি করেছি, এর জন্য আমি এই কুফরি মানে হলো যেটা নাকি ইমান থেকে দূরে চলে সরে যাওয়া, সেটা না, অকৃতজ্ঞতা, এই কুফরির অর্থ। জবান দিয়েছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, মামনিকে সুন্দর করে ডাকার জন্য, ছেলে মেয়েকে ডাকার জন্য, মুরব্বীদেরকে সম্মান করার জন্য, দিনের কথাবার্তা বলার জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, নিজের জরুরতের জন্য কথা, মনের ভাব প্রকাশের জন্য আল্লাহ পাক জবান দিয়েছে। এই জবান দিয়ে সারাদিন যদি সারেগামা পাদানিশা যদি সারাদিন গানই গাইলাম আর অশ্লীল কথাবার্তা বললাম, গীবত শিকায়ত করলাম, তাহলে এই জবানের খেয়ানত করেছি। অনুরূপভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আছে। সম্পদ দিয়েছেন আল্লাহ, অনেক ধন দৌলত দিয়েছেন, সারাদিন বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হবে না। এই ধন দৌলত যেখানে আল্লাহ পাক ব্যয় করতে বলেছেন সেখানে ব্যয় করা লাগবে। নিজের স্ত্রী ছেলে মেয়ের ভরণ পোষণ দিতে হবে, বাবা মার ভরণ পোষণ দেওয়া লাগবে, অনাথ এতিমদের ভরণ পোষণ দেওয়া লাগবে, গরিব মানুষকে সাহায্য করা লাগবে, মাসাজিদকে সাহায্য করা লাগবে, তারপরে দিনী কাজে ব্যবহার করা লাগবে, মানবতার সেবার জন্য, মানবতার কল্যাণের জন্য ব্যয় করা, এটা হলো শুকরিয়া আদায়। এই শুকরিয়া আদায় আর একটা হলো যে আমরা সদা সর্বদা আল্লাহর কাছে তৌবা করব। মানুষ হিসাবে আমাদের ভুল হয়ে যেতে পারে, আমরা ফেরেশতা নয়, মানুষ হিসাবে ভুল হওয়াটা হলো স্বাভাবিক কথা। কবিরা গুনাও হয়ে যেতে পারে, একজন বিরাট আলেমের দ্বারাও হয়ে যেতে পারে, সাহাবির দ্বারাও হয়ে যেতে পারে, কিন্তু সাথে সাথে আমার অপরাধ বোধ অন্তরে জাগ্রত করে তৌবা করা। তৌবা করলে আত্তাইবি বিনা দাম্মি কামাল্লা দাম্মালাহু, ইমানের গাছ মজবুত হবে। আর শেষটি হলো তসবিহাত এবং দোয়া। দেখুন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাছের পেটে চলে গেছেন, সেখানে গিয়ে দোয়া করছেন, তসবি পাঠ করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, তসবি পাঠ। সমুদ্রর তলদেশে রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই সব অন্ধকারের ভিতরে পৃথিবীর কেউ তার ডাক শুনছেন না, কিন্তু আরশে আজিম থেকে আল্লাহ পাক শুনেছেন। তিনি বলছেন, فلولا انه كان من المسبحين للبث في بطنه الى يوم يبعثون যদি ইউনুস মাঠের পেটে গিয়ে যদি তসবি না পাঠ করত আর যদি দোয়া না করত তওবা ইস্তিগফার না করত তাহলে للبث في بطنه الى يوم الدين সে মাছের পেটেই কিয়ামত পর্যন্ত তাকে থাকতে হতো, অর্থাৎ মাছের পেটে তার কবরে পরিণত হয়ে যেত। কিন্তু তসবির এত প্রভাব, এত শক্তিশালী দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে ফেলেছেন। মাছের পেটে নারীদের প্রসব বেদনার মতো বেদনা শুরু হয়ে গেছে, মাছ পাগলের মতো ছুটে চলেছে, একদম কিনারে গিয়ে ইউনুসকে বমি করে বের করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে এত পাওয়ারফুল করেছেন। এই পাওয়ারফুল জিনিসটাকে আমরা হেলায় হারাই, আমরা বুঝতে পারি না। সেই জন্য চারটা জিনিসের দ্বারা ইমানে গাছ মজবুত হয়, আরও অনেকগুলো আছে। একটা হলো জিকরুল্লাহর দ্বারা, শুক্র আল্লাহ শুক্রিয়া জ্ঞাপনের দ্বারা, ইস্তেগফারের দ্বারা, আর দোয়া এবং তসবিহাতের দ্বারা। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দূরীভূত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ শহীদুল্লাহ সরকার, তিনি বাংলাদেশে ইন্তেকাল করেছেন এবং বাংলাদেশে অনেকে অসুস্থ আছেন, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এই জন্য আমরা আমাদের মাতৃভূমির জন্য আমরা দোয়া করি এবং সারা দুনিয়ার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন করোনা ভাইরাস থেকে সারা পৃথিবীকে আল্লাহ পাক নাজাত দান করে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন। আমরা কতকগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় দিন সম্পর্কে কিছু আলোচনা করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাগুলা মাফ করে দিও। যে আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করো। যে আল্লাহ হেদায়েতের নিয়ামত দিয়ে এই নিয়ামতকে তুমি আমাদের বক্ষ থেকে ছিনিয়ে নিও না। যে আল্লাহ হেদায়েতের উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করো। যে আল্লাহ তুমি আমাদের হেদায়েতের নিয়ামতকে বর্ধিত করে দিও, কম করে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে ধাক্কা দিয়ে হেদায়েতের রাস্তার উপর তুলে দিও, যেই রাস্তা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দিতে পারে। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা হেদায়েতের মহতাজ, আমাদেরকে আল্লাহ তুমি হেদায়েতের উপর তুলে দিও। তমাম জাহানের যত নারী পুরুষ আছে, মুসলিম নন মুসলিম, প্রত্যেককে আল্লাহ তুমি হেদায়েত দিও। নন মুসলিম ভাই বোনদেরকেও তুমি হেদায়েতের দৌলত দিয়ে তাদের দিলকে ঐশ্বর্যময় করে দিও। ইলাহুল আলামিন আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরে আজাব মাফ করে দিও। আল্লাহ বিশেষ করে যার নাম নেওয়া হয়েছে শহীদুল্লাহ, মরহুম শহীদুল্লাহ সরকার, তিনি ইন্তেকাল করেছেন, তার কবরের আজাবকে তুমি মাফ করে দিও, কবরের আজাবকে তুমি আল্লাহ বন্ধ করে দিও। আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দিও। পৃথিবীর আনাচে কানাচে যারা অসুস্থ তাদেরকে সিহাত কামেলা হায়াতে তাইয়েবা দান করো। ইলাহুল আলামিন বিশেষ করে ইয়া আল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং অন্যান্য মারণ ব্যাধিতে যারা আক্রান্ত হয়ে পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ তারা কষ্ট পাচ্ছেন, তাদের প্রত্যেককে তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি দারুস শেফা থেকে শেফা দিয়ে দিও। বিশেষ করে আমাদের রেজাউল ভাইকে আল্লাহ তুমি দারুস শেফা থেকে শেফা দিয়ে দিও। জলদি জলদি আল্লাহ তোমার ঘরে আসার ব্যবস্থা করে দিও। আল্লাহ করোনা ভাইরাস তুমি পাঠিয়েছো আজাব স্বরূপ, আল্লাহ এখনো পর্যন্ত আমাদের বুঝে আসেনি এটা কত বড় আজাব। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌবা করে আল্লাহ তুমি ফিরে আসার তৌফিক দান করো। আর তোমার কাছেও আমরা ফরিয়াদ করি আল্লাহ তুমি এই আজাব থেকে দুনিয়াবাসীকে হেফাজত করো। আল্লাহ দুনিয়াকে পূর্বের মতো আবার আল্লাহ তুমি স্বাভাবিক করে দাও। রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার প্রান্তে প্রান্তে আল্লাহ যত বদ্দিনী আছে সমস্ত বদ্দিনীকে তুমি বন্ধ করে দাও। আল্লাহ সমস্ত দিনই হাওয়া, সমস্ত দুনিয়াতে দিনই হাওয়াকে তুমি আম করে দাও। ইয়া আল্লাহ হারাম, ইয়া আল্লাহ হারাম যে হারাম নিন্দনীয় কত বড় নিষেধাজ্ঞা, এই সহি বুঝটি তুমি আমাদের অন্তরে দান করো। তোমার বিধি বিধান অনুযায়ী আমরা যেন জীবন চালাতে পারে সে তৌফিক দান করো। রব্বুল আলমিন, আল্লাহ আমাদের মহতারাম কমল ভাই অসুস্থ, কমল মিয়া ভাই অসুস্থ, আল্লাহ তুমি তাকে সেহাতে কামেলা হায়াতে তৈয়বা দান করো। রব্বুল আলমিন, আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপর পুরাপুরি চলার তৌফিক দান করো। যাদের রিজিকের কষ্ট আছে, রিজিকের কষ্ট দূর করে দিও। যাদের যে পেরেশানি আছে, পেরেশানি দূর করে দিও। যাদের যে মুসিবত আছে, মুসিবত থেকে দূর করে দিও। যাদের জব নাই, হালাল জবের ব্যবস্থা করে দিও। যাদের ব্যবসা বাণিজ্য আছে, তাদের হালাল ব্যবসাতে তুমি বরকত দান করো। রব্বুল আলমিন, আমাদের মা বোনদেরকে তুমি হেফাজত করো, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে, বাচ্চাদেরকে তুমি হেফাজত করো, মুরব্বীদেরকে দীর্ঘ সুস্থতা দান করো। রব্বুল আলমিন, আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ তুমি বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করো। আল্লাহ মুসলিম জাহানকে তুমি হেফাজত করো। আল্লাহ মুসলিম জাহানকে নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত ষড়যন্ত্র জালকে তুমি আল্লাহ তুমি ছিন্ন করে দাও। যেভাবে আব্রাহার ষড়যন্ত্রের জালকে তুমি ছিন্ন করে দিয়েছিল, আল্লাহ বর্তমান দুনিয়ার আল্লাহ যারা ইসলামকে নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্রকে তুমি আল্লাহ প্রতিহত করো। মুসলিম জাতিকে তুমি এক ও নেক বানিয়ে দাও। কোরআন সুন্নার রজ্জুকে সামনে নিয়ে তমাম দুনিয়ার মুসলমান এক হয়ে যেতে পারে সে তৌফিক দান করো। মুসলিম জাতির জন্য হযরত ওমরের মতো, ওমর বিন আব্দুল আজিজের মতো, আল্লাহ গাজী সালাহউদ্দিন আইয়ুবের মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো, মোহাম্মদ বিন কাসেমের মতো একজন উপযুক্ত নেতা মুসলিম জাতিকে তুমি ভিক্ষা দান করো। ইয়া আল্লাহ তুমি আমাদের মাতৃভূমি বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, ইয়া আল্লাহ লক্ষ লক্ষ হাফেজে কোরআনের দেশ ওটি, লক্ষ লক্ষ আলেমে দ্বীনের দেশ, লক্ষ লক্ষ পর্দানশীন নারীদের দেশ, লক্ষ লক্ষ ইয়া আল্লাহ দিনদারদের দেশ। রব্বুল আলামিন, তোমার উম্মতে মুহাম্মাদিকে, তোমার নবীর উম্মতদেরকে তুমি মুশরিকদের দাসে পরিণত করো না। রব্বুল আলামিন, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তুমি এই সহিহ বুসটাকে দান করো। আমাদের মাতৃভূমিকে তুমি আসমানি বালা, জমিনি ভালা, ইয়া আল্লাহ প্রতিবেশীর ষড়যন্ত্র, ইয়া আল্লাহ আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের মাতৃভূমিটাকে হেফাজত করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের মাতৃভূমিকে আল্লাহ তুমি করোনা ভাইরাস থেকে মুক্ত করে দাও। আল্লাহ দরিদ্র মানুষগুলোর জন্য উপযুক্ত খাদ্য নাই, তারা চিকিৎসা কোথা থেকে পাবে? আসমান থেকে তুমি এ দৃশ্য অবশ্যই দেখো। তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের বাংলাদেশটাকে তুমি করোনা মুক্ত করে দাও। ইয়া আল্লাহ তুমি ভাইরাস মুক্ত করে দাও। ইয়া আল্লাহ তুমি আর পরীক্ষা করো না, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন, আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।